হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
হাইকোর্টের এই রায়ের ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে।
তবে চলুন সবার প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
খবর পড়ছে সরকার কবিরউদ্দিন। রুশ বাহিনী ইউক্রেনের তিন নৌযান ও তার নাবিকদের কৃষ্ণসাগরে আটক করবার পর ইউক্রেন যে সামরিক শাসন বলবতের সিদ্ধান্ত নেয়, আজ মঙ্গলবার রাশিয়া বলেছে তাতে করে ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংস পরিস্থিতি আরও বেশি করে ঝলসিয়ে উঠতে পারে। ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসংযত কোনো পদক্ষেপ না নেবার কথা বলে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে টেলিফোন করে তিনি তাঁর আশঙ্কার কথা ব্যক্ত করেন এবং ইউক্রেনকে হঠকারী কিছু না করবার পরামর্শ দেবার জন্য তাঁকে তিনি অনুরোধ জানান। গতকাল সোমবার ইউক্রেনের সংসদ দেশের ২৭টি অঞ্চলের মধ্যে ১০টিতে বুধবার থেকে সামরিক শাসন বলবৎ শুরু করবার অনুমোদন দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো বলেছেন, বর্ধমান আগ্রাসনের মাঝে এবং আন্তর্জাতিক আইন মোতাবেক এরকমের জেনে শুনে ঠান্ডা মাথায় চালানো রুশ ফেডারেশনের আগ্রাসী তৎপরতার মুখে সামরিক শাসন বলবৎ ইউক্রেনের প্রতিরক্ষা দক্ষতা মজবুত করতে সহায়তা করবে। এ ব্যবস্থায় ৩০ দিনের সামরিক শাসনের জন্য বলা হয়েছে দৃশ্যত বিরোধী পক্ষীয়দের জন্য রেয়াত স্বরূপ, যাতে কিনা ডিসেম্বরে নির্ধারিত সময় মোতাবেক নির্বাচন ডাকা সম্ভব হয়। ইতিমধ্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি ইউক্রেনের সার্বভৌমত্বের উদগ্র এই লঙ্ঘনের জন্য রাশিয়ার প্রতি ধিক্কার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার রাতে রাজনৈতিক সমর্থকদের এক সমাবেশে বলেছেন, আমেরিকা মহাদেশের মধ্যাঞ্চল থেকে আগত অভিবাসন প্রত্যাশীদের যে কাফেলা যুক্তরাষ্ট্রে ঢোকবার অভিপ্রায় এগিয়ে আসছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অভিমুখে, তাদেরকে এদেশে ঢুকতে দেবার কোনই ইচ্ছে নেই তাঁর প্রশাসনের। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো এবং মেক্সিকোর তিহুয়ানার মাঝ বরাবর যে স্যান এসিদ্রো সীমান্ত পারাপার পথ রয়েছে সেখানেই একদিন আগের সংঘাত সওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন। একদল অভিবাসন নিয়ে শুনানি অনুষ্ঠানের প্রক্রিয়া প্রলম্বিত হওয়ায় শান্তিপূর্ণভাবে যখন কিনা মিছিল করছিলেন তখনই ওই দল থেকে ছিটকে বেরিয়ে আসা কিছু লোক সীমান্ত পেরোনোর চেষ্টা চালান এবং ওদেরকেই নিবৃত্ত করতে সীমান্ত প্রহরীরা কাঁদানে গ্যাস ছুঁড়ে। ট্রাম্প এও দাবি করেছেন যে তিন সীমান্ত প্রহরী খুবই খারাপভাবে জখম হয়েছেন, ইট পাথরের চোট লেগেছে তাঁদের গায়ে। এর আগে সোমবার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনান বলেছিলেন, চার সীমান্ত প্রহরীর গায়ে ইট পাথর লেগেছে, তবে প্রতিরক্ষা বর্ম পরা ছিলেন বলে গুরুতর কোনো আঘাত তাঁদের লাগেনি। ট্রাম্প নির্বাচনী প্রচারণা কর্মকাণ্ডের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফার্ট মিথ্যাচার করে যুক্তরাষ্ট্রের সরকারি কৌশলী পক্ষের সঙ্গে তার ফরিয়াদি অঙ্গীকার লঙ্ঘন করেছেন। সোমবার দিন শেষে এ অভিযোগ এনেছেন বিশেষ অভিশংসক রবার্ট মোলারের দফতর। বিবিধ আর্থিক অপরাধ সংগঠনের দায়ে তাঁর যখন কিনা ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে, এমতাবস্থায় তিনি ২০১৬র নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ট্রাম্প নির্বাচনী প্রচারণা কর্মসূচির সঙ্গে তাঁর সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে পরিচালিত তদন্তানুসন্ধান কর্মসূচির সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। পুরোপুরি সত্যনিষ্ঠ, পরিপূর্ণ এবং সঠিকভাবে জবাবদানে সহযোগিতার বিনিময়ে ম্যানাফোর্টের বিরুদ্ধে আনীত কিছু কিছু অভিযোগ রদ করে দেয়া হয় এবং তাতে করে অভিশংসকেরা হয়তোবা তাঁর জন্য লঘুতর কিছু দণ্ডবিধানের কথা বলতেন। কিন্তু বিশেষ অভিশংসকের দপ্তর এখন বলছে যে ম্যানাফোর্ট অঙ্গীকার ভঙ্গ করেছেন, আইন লঙ্ঘন করেছেন তিনি। এতে নির্দিষ্টভাবে কি মিথ্যাচার ম্যানাফোর্ট করেছেন সেটা উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে এসব বলা হবে পরবর্তী কোনো এক সময়ে। ম্যানাফোর্টের আইনজীবীরা অবশ্য এসব অভিযোগের যথার্থ অস্বীকার করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন মঙ্গলবার রিটার্নিং অফিসারদের জন্য একটি নির্দেশ জারি করেছেন। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ ও রংপুরের দুটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কারাবন্দী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনটি আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। 240 আসনের বেশিরভাগই আসনেই বিকল্প প্রার্থী দিয়েছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন ও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বারণ করেছে। মঙ্গলবার এ মর্মে একটি নির্দেশনা জারি হয়েছে। এতে বলা হয়েছে পর্যবেক্ষকরা কেন্দ্রের ছবি তুলতে পারবেন না, কেন্দ্রের পরিবেশ ভিডিও করা যাবে না, গণমাধ্যমের কাছে পর্যবেক্ষকরা সাক্ষাৎকার দিতে পারবেন না, মোবাইল ফোন অপব্যবহার করা যাবে না, তারা শুধু ভোট পর্যবেক্ষণ করবেন। এ নিয়ে বিস্তর সমালোচনা হলেও কমিশন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছেন। এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিষয়টি নিয়ে বিস্তারিত পরিসরে আলোচনা রয়েছে বিশ্ব সংবাদের পরপরই। ইতিমধ্যে বাংলাদেশে বিচারিক আদালতে 2 বছরের বেশি দণ্ড হলে এবং আপিলে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের উচ্চ আদালত এ রায় দিয়েছে, জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে।
মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে এমন সাজায় স্থগিত চেয়ে বিএনপির 5 নেতার করা আবেদন খারিজ করে দিয়েছে। বিএনপির ওই 5 নেতা হলেন আমানুল্লাহ আমান, ওয়াদুদ ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল ওহাব, মশিউর রহমান এবং ডাক্তার জাহিদ হোসেন। আদালত অবশ্য বলেছে সাজাপ্রাপ্তরা উচ্চতর আদালতে আপিল করার পর তাদের দণ্ড স্থগিত বা বাতিল করা হলে সাজাপ্রাপ্তরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন। হাইকোর্টের এই রায়ের ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ প্রসঙ্গে বলেন,
আদালত তাদের দরখাস্তগুলোকে খারিজ করে দিয়েছেন, ফলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আর নির্বাচনে অংশগ্রহণ করার কোন অবকাশ থাকবে না বলে আমি মনে করি।
তবে আবেদনকারীদের আইনজীবীরা বলেছেন তারা সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে স্কুলে যাওয়া শিশুদের ব্যাগের বোঝা কমাতে এবার সরাসরি নির্দেশনা জারি করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
এই নির্দেশের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়ে দিয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের দেওয়া যাবে না কোনো হোমওয়ার্ক। তার জন্য কোন ক্লাসে কোন বিষয়ে কিভাবে পড়ানো হবে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ক্লাস ভিত্তিতে ব্যাগের যে ওজন হওয়া প্রয়োজন সেই নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিদ্যালয়ে এই নির্দেশিকা পাঠিয়েও দিয়েছে দেশের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। বস্তুত আজকাল প্রায় দেখা যায় নিচু ক্লাসের থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল পড়ুয়াদের পিঠে ভারী ভারী বই খাতার ব্যাগ, সেই ব্যাগের ওজনে ঝুঁকে গিয়েছে খুদে পড়ুয়ারা। এই পরিস্থিতি দূর করতে এর আগেও বিভিন্ন নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এবার সরকারি নির্দেশিকায় বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যা পড়াশোনা করবে সেটাই যথেষ্ট। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর 3 সৈনিক নিহত হয়েছেন এবং অপর 3 সৈনিক জখম হয়েছেন বিক্ষুব্ধ মধ্যাঞ্চলবর্তী গাজনি শহরে হাতুড়ে প্রকৃতির এক বোমার বিস্ফোরণে। বিস্ফোরণে আমেরিকান এক কন্ট্রাক্টরও আহত হয়েছেন। কাবুল থেকে জারি করা সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় আহত সৈনিকেরা এবং ওই কন্ট্রাক্টর এখন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিস্তারিত আর কিছু বলা হয়নি। তালেবানরা বিস্ফোরণের দায়দায়িত্ব দাবি করেছে। আজ মঙ্গলবারের ওই নিহতের সংখ্যা মিলিয়ে এবছর আফগানিস্তানে কর্তব্যরত অবস্থায় নিহত আমেরিকান সৈনিকের সংখ্যা দাঁড়াল 11। ব্রিটিশ ও ওলন্দাজ নিয়ন্ত্রকেরা তড়িৎ ভাড়ার মোটরযান উবার কোম্পানিকে $12,00,000 পরিমাণ অর্থ জরিমানা করেছে। বলেছে তাদের যে নিরাপত্তা সুরক্ষা বন্দোবস্ত তাতে ব্যক্তিবিশেষের তথ্য পরিসংখ্যানের যথোপযুক্ত ঝুঁকি অপসারণের ব্যবস্থা নেই সাইবার হামলার প্রতিনিবৃত্তকরণ লক্ষ্যে। এ জরিমানা 2016 উবার ডেটা হ্যাকিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, যাতে কিনা প্রায় 3,20,00,000 ব্যবহারকারীর তথ্য পরিসংখ্যান ডাউনলোড করেছিল হামলাকারীরা। এর মধ্যে ব্রিটেনের ছিল 2,70,00,000 ব্যবহারকারী। ইরানে একদল চিকিৎসক ইরান সংসদের বাইরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছেন কারারুদ্ধ মানবাধিকার কর্মীর হাসপাতালে সুচিকিৎসার বন্দোবস্ত করার দাবিতে। ওই মানবাধিকার কর্মী কয়েক মাস যাবৎ অনশন ধর্মঘট করছেন। ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগ সোমবার ফটো দেখে সত্যায়ন করেছেন এই বলে যে ওই চিকিৎসক দল তেহরানে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড চিহ্ন সমেত ওই মতাদর্শ সংগ্রামী ফারহাদ মেসামির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলো হার্টসে এবং ফেসবুকে। আপনারা ইতিমধ্যে বিশ্ব সংবাদে শুনেছেন, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ওদিকে কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ওই আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ ও রংপুরের দুটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কারাবন্দী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনটি আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। শুধু তাই নয়, 240 আসনের বেশিরভাগই আসনেই বিকল্প প্রার্থী দিয়েছে বিএনপি। এই অবস্থায় আরও 11 দিন পর জানা যাবে আসলে বিএনপির প্রার্থী কে। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন ও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বারণ করেছে। মঙ্গলবার এ মর্মে একটি নির্দেশনা জারি হয়েছে। এর আগে পর্যবেক্ষকদের ব্যাপারে নির্দেশনা দেয় কমিশন। এতে বলা হয়েছে পর্যবেক্ষকরা কেন্দ্রের ছবি তুলতে পারবেন না, কেন্দ্রের পরিবেশ ভিডিও করা যাবে না, গণমাধ্যমের কাছে পর্যবেক্ষকরা সাক্ষাৎকার দিতে পারবেন না, মোবাইল ফোন অব্যবহার করা যাবে না, মূর্তির মতো দাঁড়িয়ে তারা শুধু ভোট পর্যবেক্ষণ করবেন। এ নিয়ে বিস্তর সমালোচনা হলো কমিশন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। কেন্দ্র থেকে সরাসরি ভোটের ফলাফল টেলিভিশনে বা রেডিওতে প্রচার করা যাবে না, এটা আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, রিটার্নিং অফিসাররা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না এটা ঠিকই আছে, কিন্তু পর্যবেক্ষকদেরকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে তা গ্রহণযোগ্য নয়।
পর্যবেক্ষকরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে ওটা গ্রহণযোগ্য না। পর্যবেক্ষকরা সক্রিয় হইতে হবে, তাদের সকল ইন্দ্রিয়ই কার্যকর হইতে হবে, তাদেরকে শুনতে হবে, দেখতে হবে এবং তাদেরকে এভিডেন্সও কালেক্ট করতে হবে, তাদেরকে ছবি তুলতে হবে, তাদেরকে যে কোনো অন্যায় হলে সেগুলোর আলামত ক্যামেরায় ধারণ করতে হবে।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছেন। এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের বলেছেন, লড়াইয়ে নেমেছি, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার 10 বছর পূর্তি উপলক্ষে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সম্পর্কে কলকাতার দীপঙ্কর চক্রবর্তীর সাথে এখন কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। ভারতে গত এক দশকে অনেকগুলো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 2008 সালের 26 নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলার যে ঘটনাটি ঘটে সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। গতকাল ছিল তার 10 বছর পূর্তি এবং এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে সম্পর্কে দীপঙ্কর চক্রবর্তীর সাথে সরাসরি টেলিফোনে এখন আমরা কথা বলছি। দীপঙ্কর দা, মুম্বাইয়ের এই যে দশম জঙ্গি হামলার দশম বার্ষিকী যেটি পালিত হল, সেটি কিভাবে অনুষ্ঠানটি পালিত হয়েছে গতকাল?
আসলে 2008 সালে যখন জঙ্গিরা হামলা করেছিল, লস্করি তৈয়বা পাকিস্তান থেকে এসেছিল, তারা এসেছিল জলপথে, সমুদ্র দিয়ে, করাচি থেকে মুম্বাই খুব কাছেই তো এসেছিল। এসে যেখান দিয়ে উঠেছে সেটা ধরে নেওয়া হচ্ছে যে এই গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি, যেটা তাজমহল হোটেল, ওখানকার খুব বিখ্যাত তাজমহল হোটেল সেটার কাছাকাছি, এবং ভিক্টোরিয়া টার্মিনাস, যেটাকে এখন ছত্রপতি শিবাজি টার্মিনাস বলা হয়, তারও কাছাকাছি। এই জন্য গতকাল এইসব জায়গাগুলোতে যে হামলা চালিয়েছিল তাতে এত লোক মারা গিয়েছিল, এই জন্য গতকাল এরা এই মুম্বাইয়ের সমস্ত বিখ্যাত সব লোকেরা তারা গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হয়ে একটা যেহেতু একটা সবচেয়ে পরিচিত জায়গা, সেখানে পুলিশের ব্যান্ডে একটা সুর বেজে ওঠে, তারপরে কৌশিকী চক্রবর্তী রবীন্দ্রসঙ্গীত গান যদি তোর ডাক শুনে কেউ না আসে, তারপর জাভেদ আখতারের কবিতা পাঠ হয়, অমিতাভ বচ্চনের পাঠ হয়, নৃত্যনাট্য ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটির অনুসরণে একটি নৃত্যনাট্য হয়, গীতিনাট্য হয়। আসুন আমরা এইখানে কয়েকটা একটু শুনি কি হয়েছিল।
And commerce is not supposed to have a heart. But whenever any movement of such kind has come, whether a terrorist attack or a flood or any calamity, Mumbaikars have shown and Mumbai has shown that this city has her heart at the right place.
हम अपनी भावी पीढ़ी को एक भयमुक्त समाज देने के लिए एकजुट क्यों नहीं हो सकते? आज विध्वंस और विघ्न के संरक्षक हमारे दरवाजे पर दस्तक दे चुके हैं, लेकिन विध्वंस का मुकाबला उससे भी बड़ा विध्वंस करके नहीं किया जा सकता।
কি সুন্দর বললেন জাভেদ আখতার, আর কি সুন্দর বললেন অমিতাভ বচ্চন। জাভেদ আখতার বললেন যে মুম্বাই শহরের নাকি হার্ট নেই, কারণ এটা বাণিজ্য শহর, কিন্তু যখনই কোনো হামলা হয়েছে, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যখনই কোনো বিপর্যয় এসেছে, মুম্বাইবাসী দেখিয়ে দিয়েছে যে তাদের হৃদয় যথাস্থানে আছে। ঠিক তেমন করেই অমিতাভ বচ্চনও বললেন যে ধ্বংসের পরিবর্তে আমরা ধ্বংস দিয়ে তাকে জয় করতে পারি না, ধ্বংস নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয়। এরপর আবার জাভেদ আখতার বলেছেন, যদি কখনো ওই জঙ্গিদের দেখা পেতাম বলতাম তোমাদের দেখতে মানুষের মতো কিন্তু তোমাদের শরীরে কাপুরুষের ফেরার রক্ত বইছে, সাপের ফদার মতো বিষ ছেকাচ্ছ তোমরা, তোমরা কারা? অমিতাভ বচ্চন বললেন, বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্বের সবাই আমার আত্মীয়। নমস্কার করতে যেমন দুটো হাত জুড়তে হয়, তেমন আমরা একা কিছু করতে পারি না, সবাইকে দরকার হয়। এটাও আমরা একটু শুনি, অসম্ভব ভালো বলেছেন।
অয়ম নিজহ পরোবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতা নাম তু বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। प्रेम ही जिसका आंगन हो, मानवता जिसकी देहरी, बंधु भाव से ओत प्रोत सत्य हो जिसका प्रेहरी, युगों युगों से अटल है भारत, बन गए एकत्व का संगम, सारे विश्व को हमने माना वसुधैव कुटुंबकम, वसुधैव कुटुंबकम।
দীপঙ্কর দা, আমরা এতক্ষণ শুনছিলাম অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ, অমিতাভ বচ্চন, জাভেদ আখতার, তাদের বক্তব্য শুনছিলাম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বাণী দিয়েছেন এই এই বিশেষ দিনে, তিনি কিছু বলেছেন?
আসলে এই ব্যাপারটা এমনই একটা সাংঘাতিক ঘটনা, এমন একটা হৃদয় বিদারক ঘটনা, কয়েকজন জঙ্গির হাতে 166 জনের মৃত্যু হয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে। তারা কিন্তু তখন এসছে পাকিস্তান থেকে, কিন্তু তারা কিন্তু ধর্ম বিচার করে মারেনি, তারা যে কোনো নিরীহ লোককে মেরেছে। এটাই হচ্ছে এটা সবচেয়ে বড় কথা, যে ভারতে আজকে যে ব্যাপারে একটা তোলপাড় হচ্ছে নানান সময়, একটা হয় হিন্দুত্ববাদী নয় ইসলামদের মুসলিমদের ওপর একটা ঘৃণা বা আসছে, কিন্তু এখানে সমস্ত ব্যাপারটা আমাদের এই যে 26/11 যেটাকে বলা হয়, 26 নভেম্বর, এই দিনটাতে কিন্তু সবাই মিলে একসঙ্গে বলেন যে আমরা ভারতবাসী, আমরা আমাদের দেশকে বাঁচাবো শত্রুর আক্রমণ থেকে। এবং প্রধানমন্ত্রী বলুন বা যেই বলুন, প্রত্যেকেই ওই একই কথা বলছেন যে আমাদের দেশ আগে।
নিশ্চয়ই
আমরা কিন্তু
আমরা জানি যে, নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও বলেছেন যে যে 166 জন নিহত হয়েছিলেন ওই দিনে এবং যারা হতাহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি, তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন, সহানুভূতি জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই যে সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছিল 2008-এ, এটি অন্যান্য সন্ত্রাসী হামলার ঘটনা থেকে কি কোনোভাবে আলাদা ছিল?
একটা তুলনা টানলে বোধ হয় বলতে সুবিধা হবে। আমেরিকা যেমন 9/11 বা আমার ভারতে তেমন হচ্ছে 26/11 বা 26/11, আমেরিকার আদলেই ভারতে এই ঘটনা। দুটি ক্ষেত্রেই 11 আছে, তবে আমেরিকায় যেহেতু তারিখ বলার সময় মাসটা আগে বলা হয়, সেই জন্য সেপ্টেম্বর মাসের তারিখ বলার সময় সেপ্টেম্বর মাসের 11 তারিখ নিউ ইয়র্কে টুইন টাওয়ারে আর পেন্টাগনে একাধিক লক্ষ্যবস্তুর উপর যে একযোগে হানা দেওয়া হয়েছিল, মূল উদ্দেশ্য ছিল যতটা বেশি পারা যায় ক্ষতি করা, হত্যা করা, সন্ত্রাস সৃষ্টি করা। মুম্বাইও ঠিক তাই, তবে ওটা ছিল আকাশপথে, এটা জলপথে। করাচি থেকে মুম্বাই সমুদ্র দিয়ে কাছেই, তাছাড়া সমুদ্রের দিকটা অনেকটাই অরক্ষিত থাকে, এই জন্য পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবা তার বাছাই করা কিছু লোককে গোপনে মুম্বাইয়ে পাঠিয়েছিল। তারা 3 দিন ধরে মুম্বাই শহরটাকে পণবন্দি করে রেখে তাণ্ডব চালায়, রেল স্টেশন, ছত্রপতি শিবাজী টার্মিনাস, তাজমহল হোটেল, ট্রাইডেন্ট হোটেল, লিওপোল্ড কাফে ইত্যাদি, এবং ইহুদি ধর্মশালা, এরকম বাছা বাছা 8টি জায়গায় হানা দেয় তারা। নির্বিচারে গুলি চালিয়ে 166 জনকে খুন করে, তার মধ্যে বেশ কিছু বিদেশি। এই জন্য এই যে নির্বিচার হত্যা, এটা কিন্তু ভারতে আর কখনো আগেও হয়নি, এর পরেও হয়নি।
নিশ্চয়ই
সেই জন্যই এটাকে আলাদা করে দেখা হয়, এই জন্য এটাকে 10 বছর পরেও মানুষ এত বেশি আবেগের সঙ্গে, অনুভূতির সঙ্গে এই দিনটাকে পালন করে। এই যে এইটা আর আমরা হতে দেব না, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাদের নিতে হবে।
নিশ্চয়ই আমার এখনো মনে আছে যে 10 বছর আগে লাইভ টেলিভিশনে সারা বিশ্বের মানুষ দেখেছে যে কিভাবে সেই তাজমহল হোটেলের ভেতরে সন্ত্রাসীরা বন্দুক হাতে, অস্ত্র হাতে কিভাবে ছুটছিল এবং গুলি করছিল, যে ঘটনায় 166 জন মর্মান্তিকভাবে নিহত হন। তো এই যে গত 10 বছরে ভারতের নিরাপত্তা ব্যবস্থার কতটা উন্নতি করা হয়েছে, কতটা জোরদার করা হয়েছে এই গত 10 বছরে?
দুর্ভাগ্যের বিষয় হলো যে গত 10 বছরে কিন্তু যতটা নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত ছিল ততটা কিন্তু রাখেনি। একটা জিনিস করেছে, সেটা হচ্ছে যে জলপথে এখন যেসব শহর আমরা মনে করছি, ভারতের প্রশাসকরা মনে করছেন যে যাকে ভালনারেবল বলে, যেখানে সহজেই জঙ্গি আক্রমণ হতে পারে যেসব জায়গা দিয়ে, সেখানে টহলদারি বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী তাদের জাহাজ নিয়ে আরো টহল দিচ্ছে, ইত্যাদি করা হয়েছে, কিন্তু ভেতরে অনেক ঢিলে ঢালা ভাব আছে। আমি একটা কথা বলতে চাই এখানে, যে যখন মুম্বাই পুলিশ বাহিনী ওই জঙ্গিদের মোকাবিলা করতে গেছিল, তাদের অনেকেরই বুলেট প্রুফ ভেস্ট ছিল না, ফলে তারা অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে। ওদের জঙ্গিদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, আর এদের সেই মান্ধাতার আমলের অস্ত্রশস্ত্র যা দিয়ে সত্যিকারের এই ধরনের একটা সাংঘাতিক প্রশিক্ষণ পাওয়া একটা জঙ্গি দলের মোকাবিলা করা চলে না। আর নিজেরা যতই সাহস হোক না কেন, প্রাণ দেওয়ার মধ্যে তো কোনো বীরত্ব নেই, শুধু শুধু গিয়ে প্রাণ দেবো এটা তো কোনো বীরত্বের কথা না, যদি মেরে মরতে হয় তাহলে একটা কথা ছিল, কিন্তু সত্যিকারের এদের বুলেট প্রুফ ভেস্ট কিন্তু এখনো সবার হয়নি, এবং এইটা কিন্তু একটা খুব দুঃখের বিষয়। বহু দিক থেকেই ঢিলে ঢালা এখনো রয়েছে।
সত্যি এটা খুব দুঃখজনক যে ভারত পৃথিবীর একটি একটি শীর্ষস্থানীয় দেশ, এবং সেই দেশে নিরাপত্তার ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন তাদের বুলেট প্রুফ ভেস্ট ছিল না, এটা অত্যন্ত দুঃখজনক। দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেবার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন জানিয়ে দিচ্ছি আমাদের বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের একাদশ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারে সংশয়। আশা করছি আপনারা প্রশ্ন করবেন এবং অংশগ্রহণ করবেন আমাদের বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচনায়। যুদ্ধাহত ও অক্ষম বসনীয় সার্বসামরিক বাহিনীর সদস্যদের মনোবল ও আত্মমর্যাদা ফিরিয়ে আনতে, এমনকি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে খেলাধুলা বড় ধরনের ভূমিকা রেখেছে। তবে সার্বিয়ানদের হাতে যেসব বসনিয়ান মুসলমান বা বসনিয়াকরা নিগৃহীত বা লাঞ্ছিত হয়েছেন, তাদের সংহতি বা সমন্বয় সাধনে খেলার চাইতেও আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। ভয়েস অফ আমেরিকার জামি ডেটমারের প্রতিবেদন, শুনুন ইজাজ বিন হিউসেনের কাছ থেকে।
এসব বসনীয় সার্বরা 1992-1995 সালের বসনিয়ার যুদ্ধের যুদ্ধাহত সামরিক বাহিনীর সদস্য। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপের সবচাইতে বিধ্বংসী লড়াইয়ে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন। যুদ্ধাহত এসব সেনারাই জানালেন যে স্পোর্টস কী করে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছে। রাতকো দজ চিনোভিজ বলেন তার কথায়, যখন তুমি একটি পা হারাবে আর তার স্থলে একটি যান্ত্রিক পা পাবে, তখন তোমার আর প্রয়োজন পড়ে না অন্য কোনো ধরনের চিকিৎসার। মাঝে মধ্যে এসব যুদ্ধাহত সার্বীয়রা প্রতিপক্ষ ক্রোয়েশিয়া বা বসনীয় মুসলমান প্রতিপক্ষ দলের সঙ্গে হালকা আলাপ জমিয়ে তোলেন, মাঝে মধ্যে এমনকি তারা যুদ্ধের স্মৃতিও চারণ করেন। বসনীয় সার্ব দ্রাগন দুরান বললেন,
After the games, we talk about it, have fun talking with each other. We are not responsible for what had happened here. We talk about rehabilitation, about orthopedics.
খেলার পর আমরা আমাদের মধ্যে এসব আলোচনা হয়, নিজেদের মধ্যে কৌতুক তামাশা হয়, যা ঘটছে তার জন্য আমরা তো দায়ী নই। আমাদের মধ্যে আলোচনা হয় পুনর্বাসন নিয়ে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। আমরা আলোচনা করি কি করে আবারও আমরা গাড়ি চালাবো, জীবনকে আবারও কি করে সহজ করে তুলব। অন্যান্য সার্বীয় জনগণ আবার ভিন্নতর পুনর্বাসনের কথা ভাবেন। গত মাসে বসনিয়ার সার্বীয় জাতীয়তাবাদী সদস্যরা সার্বিয়ার প্রাক্তন জেনারেল, যাকে জাতিসংঘ মানবাধিকার ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তার মূর্তি গড়ে তুলেছে। এই জেনারেলের সেনাবাহিনী বসনিয়ার শ্রেবেনিৎসায় একালের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়ে 8,000 বসনীয় মুসলমানদের হত্যা করেছিল। বসনিয়ার রাজধানী সারায়েভোতে বসনীয় মুসলমান রাজনৈতিক নেতারা বলেন, বসনীয় সার্বরা এখনও যুদ্ধ অপরাধের কথা পুরোপুরি মানতে চায় না। সার্বীয়দের জাতিগোষ্ঠী নিধন অভিযান এবং 20,000 বসনীয় মুসলমান মহিলাদের ধর্ষণ 20 লক্ষের অধিক জনগণকে বাস্তুচ্যুত করেছিল। বসনিয়ার মুসলমান নেতা শফিক জাফারোভিচ বললেন,
Officials of the ideologies and its followers that led to committing genocide not only deny the genocide, but they come up with the glorification of the genocide. হত্যার
মতবাদে বিশ্বাসকারী কর্মকর্তা এবং অনুসরণকারীরা যারা হত্যাযজ্ঞ চালিয়েছেন, তারা শুধুমাত্র এই গণহত্যাকে অস্বীকারই করেননি, তারা তাদের এই গণহত্যাকে মহিমান্বিত করেছেন। বসনিয়ায় মানবাধিকার সক্রিয়বাদীরা নতুন প্রজন্মের বসনীয় সার্বদের অতিমাত্রায় স্বদেশী শিক্ষা গ্রহণে উদ্বেগ প্রকাশ করেছেন। হেলসিঙ্কি কমিটি ফর হিউম্যান রাইটসের আলেকজান্ড্রা লেটিচ বললেন, তাঁর কথায় যেটা উদ্বেগের বিষয় তা হল সত্যিকার যারা যুদ্ধ অপরাধীদের সমর্থন করছে তা সত্যিকার যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের মতাদর্শকে সমর্থন করছে। সেই অপরাধী এই যুব সমাজ যাদের জন্ম হয়েছে যুদ্ধের অনেক পরে। যুদ্ধাহত বসনীয় সার্ব সেনারা যারা তাদের আঘাতকে জয় করতে আপ্রাণ প্রয়াস চালিয়েছেন তারা জানান, খেলাধুলা কোনো সীমান্ত, কোনো ধর্ম বা জাতিগোষ্ঠী মানে না। তবে এটা স্পষ্ট যে শুধুমাত্র এই খেলাধুলা যুদ্ধের বিভীষিকাকে তাড়াতে কিন্তু যথেষ্ট নয়।
ভারতের বাণিজ্য নগরের কেন্দ্রবিন্দু হচ্ছে মুম্বাই। বিশাল বৈভব এই ঝলমলে নগরীতেই বিশ্বের সর্ববৃহৎ বস্তিগুলোর একটি অবস্থিত। ধারাভি বস্তির সুযোগ বঞ্চিত শিশু কিশোররা বাইরের জগতের সঙ্গে তাদের সংযোগ স্থাপন করেছে বাড়িতে ব্যবহার করা সামান্য সরঞ্জাম দিয়ে, চমৎকার সঙ্গীত রচনার মধ্য দিয়ে। ভিওএর মুম্বাই সংবাদদাতা ঋতুল যোশীর রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়া এবং সরকার কবির উদ্দিনের কাছে।
এশিয়ার সবচাইতে বড় বস্তি হচ্ছে ধারাভি। ঘিঞ্জি এই বস্তির চিপা অলিগলিতে বসবাসকারী মানুষগুলো সূর্যের মুখ দেখে না বললেই চলে। সারা বস্তি জুড়ে অন্ধকারাচ্ছন্ন বিরাজ করলেও কিছু কিছু গলি কিন্তু মোটেও সংকীর্ণ বা অন্ধকার নয়। মেধা আর প্রতিভার দ্যুতি বস্তির অলিগলি ছাপিয়ে ছড়িয়ে পড়েছে বাইরের জগতেও। সরু নোংরা একটি গলির একেবারে শেষ মাথায় এমনিভাবেই আলো উদ্ভাসিত হয়েছে। কিভাবে এটা সম্ভব সে কথাই শোনাব আজ আপনাদের। একর্ন ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান গত 10 বছর ধরে বস্তির ছোট ছেলেমেয়েদের নিয়ে কাজ করে আসছে। ছোট ছেলেমেয়েদের সুপ্ত প্রতিভা বিকাশে এরা নিবেদিত প্রাণ। একর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিনোদ শেট্টি বললেন,
We have to create ways for them to leave the slums of Dharavi. They should feel that they have a chance to lead better lives.
আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে এই বস্তি জীবন ছেড়ে এরা বেরিয়ে আসতে পারে। এদেরও যে বাঁচবার অধিকার রয়েছে সে সুযোগটা এদেরকে করে দিতে হবে।
বস্তির শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের উদ্দেশ্যে 2008 সালে একর্ন পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ড্রামকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করে তাদের ড্রাম বাজাতে শেখানো শুরু করে। আর এভাবেই খুব অল্প সময়ের মধ্যে জন্ম নেয় ধারাভি সঙ্গীত দল, ধারাভি রক গ্রুপের। এই উদ্যোগ প্রশংসিত হয়েছে আর সেই সঙ্গে সুযোগ বঞ্চিত ওইসব শিশু কিশোরদের সাহায্যের জন্য এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এগিয়ে আসেন অনেক সঙ্গীত এবং যন্ত্রশিল্পীরাও। একর্ণের প্রতিষ্ঠাতা বিনোদ শেট্টি বললেন,
Every kid can play on this equipment in their own home. So what we use to play music will not cost them anything because they can find this at home.
বাচ্চারা প্লাস্টিকের যে ড্রামটি দিয়ে বাজনা বাজানো শিখছে সেটা তারা বাড়ি নিয়ে গিয়ে চর্চা করতে পারে। বাজনা শেখানোর জন্য আমরা যা ব্যবহার করছি সেটা একেবারেই দামি কিছু নয়। সবার বাড়িতে এই ধরনের ড্রাম থাকে। প্লাস্টিকের ড্রাম আর বালতি দিয়েই কিন্তু এই রক ব্যান্ডের পথযাত্রা।
ভারতের নানা স্থানে ধারাভি রক গানের দলটি এ পর্যন্ত 150-এরও বেশি অনুষ্ঠানে যোগ দিয়েছে। এমনকি এরা লন্ডনেও অনুষ্ঠান করেছে। ওই দলটির কোনো কোনো সদস্য হিন্দি চলচ্চিত্রেও কাজ করার সুযোগ পেয়েছে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড ধারাভি রক ব্যান্ডের অনেক সদস্যের প্রশংসা করেছে। রক ব্যান্ডের এক ছোট্ট সদস্য শাজিয়া বললেন,
We had gone to meet Aaliyah Bhatt. We had a 3-day dance practice and I went every day. It was a lot of fun.
She bolllo amra Bollywooder obhinetri Aaliyah Bhatt er shonge dekha korechi. 3 din tar shonge amra nach charcha korechi. Ami protidini jokhon shekhane gechi amar darun bhalo legeche. Oi eki doler arek sodossho Sandeep Mondol bolllo,
We have appeared on TV, newspapers, YouTube. We are getting a lot of recognition because of the band.
আমাদের ছবি ছাপা হয়েছে খবরের কাগজে, আমাদের ভিডিও দেখানো হয়েছে টেলিভিশনে, এবং ইউটিউবে আমাদের ভিডিও রয়েছে। এই ব্যান্ডের কারণে আমরা পরিচিতি পেয়েছি।
মঞ্চ পরিমল রক ব্যান্ডের আরেক সদস্য, সে বলল,
শিখনা ভি আচ্ছা লাগতা বাজার।
I like to learn and play here. We laugh and joke a lot and have lots of fun.
আমি শিখতে চাই এবং আমি এদের সঙ্গে বাজাই। আমরা একসঙ্গে প্রচুর হাসি ঠাট্টা এবং মজাও করি। এই গলির ভেতর শিক্ষা দেওয়া হচ্ছে নৃত্যকলাও। নাচের কোনো বিশেষ ধারা নয়, বরং সহজাতভাবে নাচ শেখানো হচ্ছে। লক্ষ্য একটাই, তাদের সৃজনশীল প্রতিভাকে আবিষ্কার করা। এই প্রতিষ্ঠান গত 10 বছরের ওপরে 10,000-এরও বেশি বালক বালিকাকে প্রশিক্ষণ দিয়েছে। এই ছেলেমেয়েরা বড় হতে হতে ব্যান্ড ছেড়ে দিলেও এদের অনেকের কাছেই বস্তি জীবনের শ্বাসরোধ করা বাস্তবতার মাঝেও শিশু কিশোর বয়সের এই অভিজ্ঞতা ঘানিটানা জীবন সংগ্রামে শীতল পরশ বুলিয়ে দেওয়া সিন্ডারেলা স্বপ্নের মতোই।
এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন, ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। যথারীতি অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
ইংরেজি শেখার এই অনুষ্ঠানে আজও থাকছে একটি অত্যন্ত চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা।
বিষয়টা কি
আজকের বিষয়?
না, আমি তো জানি না।
ওই যে বললাম আজকের বিষয়
কিন্তু আপনি যখন বলছেন আমি জানি, তখন তো আমি বলছি আমি জানি না।
বেশ মজার ব্যাপার, এবার আমি বুঝতে পারছি যে কোথায় তুমি আমাকে ভুল বুঝছো।
না, আমার তো মনে হয় না আমি ভুল বুঝছি, আমি সত্যি জানি না বিষয়টি কি হবে।
আচ্ছা সাবরিনা, এবার কথাটা যদি একটু ঘুরিয়ে বলি, আমি যদি বলি আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তাহলে কি বিষয়টা সহজে বুঝতে পারবে?
এখন বুঝতে পারছি। আসলে আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব।
কেন করতে চাই জানো?
না তো।
এই যে তুমি একটু আগে এ বিষয়ে কনফিউজড হয়ে গেলে, এই শব্দ যুগলের ব্যাপারে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার।
হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে ইউনোর মানে হচ্ছে তুমি জানো কিংবা আপনি জানেন।
হ্যাঁ, সেটা একটা মানে বটে, অত্যন্ত আক্ষরিক মানে। কিন্তু জানো, এই এই যে অনেক সময় কিন্তু অর্থহীনভাবেও ব্যবহার করা হয়,
তাই নাকি? সেটা কেমন করে?
আচ্ছা, সেটা বোঝার জন্য এসো শোনা যাক কাভে আর লুসিয়া কি বলছে।
Lucia, do you know the new guy down in marketing?
You know, not really, but I did meet him.
Oh, that's great. Can you, you know, maybe introduce me? I need help with a marketing presentation, and I want to impress my boss, you know?
Sure, but let's talk about our lesson first.
কি সাবরিনা, এখন কিছু বোঝা যাচ্ছে?
হ্যাঁ, এখানে তো কাভে লুসিয়াকে জিজ্ঞাসা করছিল যে সে কি তাদের সেখানে তাদের বিভাগে আসা মার্কেটিং বিভাগের সে নতুন লোকটাকে সে চেনে কিনা, এরকম কিছু জানতে চাইছিল।
হ্যাঁ, তো লুসিয়ার উত্তরটা কি ছিল?
লুসিয়া বলছে যে ঠিক তা নয়, কিন্তু সে তাকে দেখেছে।
লক্ষ্য করেছো সাবরিনা, এখানে লুসিয়া এই এক্সপ্রেশনটি কিন্তু ব্যবহার করেছে।
তো এই যে এক্সপ্রেশনটা ব্যবহার করেছে সেটাই আমি ঠিক বুঝতে পারলাম না কেন।
কেন বলতো, কেন বুঝতে পারলে না?
কারণ যুক্তিসঙ্গতভাবে এই কথাটার তো কোনো মানেই হয় না। মানে কাভেকে যদি বিষয়টা জানাতোই, জানতোই, যদি লোকটাকে চিনতোই, তাহলে তো কাভে বা কাভে তাকে এ ব্যাপারে কেনই বা প্রশ্ন করবে।
বাহ, চমৎকার যুক্তি দিয়েছে সাবরিনা। তবে লক্ষ্য করেছো যে কাভে তার প্রশ্নেও কিন্তু ইউনো এই এক্সপ্রেশনটা ব্যবহার করেছে।
হ্যাঁ, এবং সেটা আমার কাছে অবান্তর মনে হয়েছে, কারণ সে লুসিয়াকে বলছে যে মার্কেটিং বিভাগের ওই নতুন লোকটার সঙ্গে লুসিয়া তার পরিচয় করিয়ে দিবে কিনা, হ্যাঁ এটা জিজ্ঞেস করছিল। তো সে তার এই নতুন বসকে আসলে ইমপ্রেস করতে চায়, মানে মার্কেটিং এর ব্যাপারে কিছু উপস্থাপন সে করতে চায়। তো এখানে কাভি কিন্তু আবারও ইউনো ব্যবহার করেছে তার কথায়।
হ্যাঁ, আর যেমনটি বলছিলাম গোড়াতেই, এই ইউনোর ব্যবহার নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখা যাক তাহলে এ নিয়ে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ।
The words you know can have many meanings. They can be used in the literal sense of familiarity with something or someone.
Do you know that person?
Yes, I know him.
But you can also use it in casual conversation. Experts call this use of you know an acknowledgement marker.
It softens a statement, especially an opinion. Used this way, it can appear almost anywhere in a sentence.
এখানে কাভে বলছে যে ইউ নো বাক্যগুচ্ছের অনেক রকম অর্থ হতে পারে।
হ্যাঁ, যেমন একদম আক্ষরিক অর্থে এর মানে হতে পারে জানা অর্থে, মানে কোনো ব্যক্তি বা কোনো বিষয়কে জানা।
হ্যাঁ, যেমন এ অর্থে আমি একটি উদাহরণ দিতে পারি, যেমন আমি প্রশ্ন করতে পারি ডু ইউ নো দ্য পারসন, আর এর উত্তর হবে ইয়েস আই নো হিম।
হ্যাঁ, তবে যেমনটি লুসিয়া বলছে যে অনানুষ্ঠানিকভাবে ইউনো শব্দগুচ্ছ ব্যবহার করা হয়, যার সঙ্গে কথা বলা হচ্ছে তার উপস্থিতিকে স্বীকার করে নেওয়ার জন্য। এটা ঠিক প্রশ্ন হিসেবে নয়, তার উপস্থিতিকে স্বীকার করে নেওয়ার জন্য।
হ্যাঁ, আর কাভে বলছে যে এর ফলে বাক্য, মানে বিশেষ করে মতামত ধর্মী বাক্য, মানে যে বাক্যে আমি আমার মতামতটা প্রকাশ করতে চাচ্ছি, মানে সেরকম বাক্য যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে নরম শোনানোর জন্যে আমরা ইউনো ব্যবহার করতে পারি। আর ইউনো বাক্যের কিন্তু যে কোনো স্থানে বসতে পারে।
হ্যাঁ, তাহলে এবার দেখা যাক এর উদাহরণগুলো।
I'm glad the test is over.
I've studied really hard, you know.
এখানে একজন বলছে I'm glad the test is over, you know.
আর অপরজনের উত্তর I studied really hard, you know.
হ্যাঁ, তার মানে একটু আগে আপনি যা বলছিলেন যে এই ইউ নো ব্যবহার করে বক্তা তার শ্রোতার সঙ্গে এক ধরনের একাত্মতা প্রকাশ করতে পারে।
বাহ, চমৎকার বলেছো। আসলে এই অর্থে কিন্তু ইউনোর একটা বাংলাও আছে,
তাই নাকি?
হ্যাঁ, এর বাংলাটা হবে এরকম, জানো তো কিংবা জানেন তো। যেমন ধরো আমি যদি বলি জানোই তো আমাদের এই ইংরেজি শিক্ষার আসর প্রতি মঙ্গলবার প্রচারিত হয়, তাহলে এটা কেবল কথার কথা। আসলে তুমি যদি নাও এটা জানো তাহলেও কিন্তু এই কথাটা বলা যায়।
হ্যাঁ, আর আমি লক্ষ্য করেছি এই এক্সপ্রেশনটা অনেক সময় পশ্চিমবঙ্গের ভাষায় ব্যবহার করা হয় বেশি।
হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় ব্যবহার করা হয়। হ্যাঁ, সেটা ঠিক। তবে এবার শোনা যাক ইউনোর অন্য ব্যবহার সম্পর্কে আরো কিছু কথা।
You know can also be used to suggest agreement or shared understanding.
You know, we'll have to postpone our business trip.
You're right.
এখানে লুসিয়া বলছে ইউ নো কোন রকমের সমঝোতা কিংবা সহমর্মিতা প্রকাশের জন্য কিন্তু ব্যবহার করা হয়।
হ্যাঁ, যেমন ধরো ইউ নো উইল হ্যাভ টু পোস্টপন আওয়ার বিজনেস ট্রিপ। উত্তরটা ছিল ইউ আর রাইট। তার মানে প্রথম বক্তা যখন বলছে যে তারা তাদের বিজনেস ট্রিপ বাতিল করতে চায়, তখন দ্বিতীয় বক্তা এই বাক্যের সঙ্গেই সহমত প্রকাশ করছে।
হ্যাঁ, আবার অনেক সময় বাক্যে যদি একটু শূন্যতা সৃষ্টি হয় সেটা পূরণ করতেও আমরা অনেক সময় ইউনো ব্যবহার করে থাকি।
হ্যাঁ, কিংবা যখন এটা নিশ্চিত নয় যে ঠিক কি বলতে হবে,
হ্যাঁ,
বাক্যে যদি একটা গ্যাপ পড়ে যায় শূন্যতার কথা যেটা তুমি বললে, তখন ইউনো দিয়ে সেই স্থানটা পূরণ করা হয়। শোনা যাক তাহলে কাবের এই ব্যাখ্যা।
Other times, English speakers use you know as a way to fill space in a conversation if they are unsure of how or what to say next.
Driving your brother home uses a lot of gas, you know. I'm happy to accept, you know, gas money.
You know, you shouldn't use you know too often. It can be a sign of, you know, poor speech.
Or if someone is really, really nervous, you know.
Wait, why are you nervous?
You know, my presentation.
Hey, এখানে যেমন বলা হচ্ছে, driving your brother home used a lot of gas, you know. I'm happy to accept, you know, gas money.
তবে লুসিয়া আমাদের একটা কথা মনে করিয়ে দিচ্ছে যে আমরা যেন বারবার একই বাক্যে ইউনো ব্যবহার না করি। এর কারণ কি সাবরিনা?
কি কারণ?
আসলে কারণটা হচ্ছে বারবার ইউনো ব্যবহার করলে বোঝা যায় যে বক্তা হয়তো কোনো ঠিক শব্দ বা কথা খুঁজে পাচ্ছে না, কিংবা হয়তো নার্ভাস হয়ে যাচ্ছে, এবং অনেক সময় অনেকের মুদ্রা দোষও কিন্তু ঘন ঘন ভাবে ইউনো বলা
ব্যবহার করা। আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে পারছি যে ইউনোর ব্যাপারটা আমরা কখন ব্যবহার করব এবং কখন আমরা অতিরিক্ত ব্যবহার করব না।
হ্যাঁ, তাহলে ইউনো আমাদের এখন উঠতে হবে। আর ওঠার আগে জানিয়ে রাখি যে ইংরেজি ব্যাকরণের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ফ্যান পেজে।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে voabangla.com, আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজকের মতো এভরিডে গ্রামারের এই আয়োজন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সকলের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজকে আমার সাথে ঢাকা থেকে যোগ দিচ্ছেন সরাসরি টেলিফোনে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। ঢাকাতে একটি টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে শুক্রবার থেকে, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে স্বভাবতই ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করবে এই সিরিজে সমতা ফিরিয়ে আনবার জন্যে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসবে? কারণ আমরা চট্টগ্রাম টেস্টে দেখেছি যে স্পিনাররা আধিপত্য বিস্তার করেছিল এবং বাংলাদেশের দুজন স্পিনার তাইজুল এবং নাইম তারা অত্যন্ত ভালো বল করেছে, সেই সাথে সাকিব চমৎকার অধিনায়কত্বের পরিচয় দিয়েছেন। দিলু ভাই, এবারে এই টেস্টে বাংলাদেশ দলে ইমরুল কায়েস বাদ পড়েছেন, কি ধরনের পরিবর্তন এই টেস্টে আমরা দেখব?
খুব বেশি পরিবর্তন হবে সেটা বলা যাবে না, কারণ চট্টগ্রামের মতো ঢাকার উইকেটে স্পিনিং ট্র্যাক হবে, এটা পরিষ্কার সোজা সাপটা জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্ট এবং বিশেষ করে সাকিব আল হাসান আভাস দিয়ে রেখেছেন যে তারা ওয়েস্ট ইন্ডিজকে ৯ বছর আগে যেমন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছিল, তাদের লক্ষ্য এবারও ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা, এবং সেক্ষেত্রে তারা পুরোপুরি প্রস্তুত এবং তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চান। যেমন চট্টগ্রাম টেস্টটা তাদের যে ছোটখাটো ভুলটুল হয়েছিল সেটাকে শুধরে নিতে চান, এবং তাদের মোরালটা অনেক স্ট্রং, কারণ চট্টগ্রাম টেস্ট জয়ের পর গোটা দলটা এতটাই উজ্জীবিত যে ঢাকায় তারা আজও তেমন একটা অনুশীলন করেনি, কালকে অনুশীলন করবে প্রথম বুধবার এবং বৃহস্পতিবার যারা অনুশীলন করে শুক্রবার ফাইনাল টেস্ট ম্যাচে নামবেন, এবং এর মধ্যেই তামিম ইকবালের খেলার একটা সময় সম্ভাবনা ছিল, সেটাও বাদ হয়ে গেছে তার ফিটনেসের জন্য, তার অসুস্থতার জন্য। অন্যদিকে ইমরুল কায়েসও, যিনি চট্টগ্রাম টেস্টের যে ইঞ্জুরি হয়েছিল সেটার জন্য তিনিও দল থেকে বাদ পড়ে গেছেন, সেক্ষেত্রে সৌম্য সরকার এবং তরুণ সাদমান ইসলাম তাকে দলে দেখা যাবে, অভিষেক হতে পারে সাদমান ইসলামের। এবং অন্য যে বোলিংটা ছিল, যে একটা সিম বোলার, একটা পেস বোলার মোস্তাফিজুর রহমান, সাথে চারটা স্পিনার, ডেফিনেটলি তাইজুল ইনফর্ম, তাইজুল নেতৃত্ব দিবেন স্পিন ডিপার্টমেন্টে, আর নাইম হাসান যিনি চট্টগ্রামে ডেবু হলো তার উপরে কিন্তু কোচ রোডসের ভীষণ আত্মবিশ্বাসটা খুবই বেশি, যে তার হাইটটা তো বেশি, যে যার জন্য তার স্পিনিংটা আরো একটু বেশি ভালো করতে পারছে। এবং ছেলেটা নতুন অভিষিক্ত বোলার হিসেবে যতটা ডমিনেট করছে ঢাকায়ও তেমন করবেন। আর সাকিব আজ কিন্তু প্রেসকে বলেছেন যে তারা দামিম নেই, এটা কিন্তু তারা তেমন একটা প্রেশার মনে করছেন না, কারণ সবাই গোটা টিমকে এত ভালো খেলেছে যে তামিমের অ্যাবসেন্সটা বোঝাই যায়নি, এবং সবাইকে যার যার জায়গা থেকে ভালো খেলতে হবে। মুমিনুল হকের খুবই প্রশংসা করেছেন, অনবদ্য একটা সেঞ্চুরি করেছেন, এবং সেখানে মিঠুন নিজে বলেছেন যে চট্টগ্রাম টেস্টে তার ভালো হয়নি, তিনি উঠিয়ে রয়েছেন যে ঢাকার স্পিনিং ট্র্যাক হবে এবং সেখানেও তিনি ভালো খেলার জন্যই তৈরি হয়ে আছেন এবং তিনি চ্যালেঞ্জটাকে নিতে চাচ্ছেন, কারণ কদিন আগেই কিন্তু সিলেটে তার ডেবু হয়েছিল, যদিও ফার্স্ট ইনিংসে ভালো করতে পারেনি, দ্বিতীয় ইনিংসে একটা সুন্দর 50 করেছিলেন এবং তিনি খুব কনফিডেন্টলি দুদিন ধরে এক্সট্রা প্র্যাকটিস করছিলেন, এবং তিনি প্রেসকে জানিয়েছেন যে তিনি ঢাকা টেস্টে আবার তার আত্মবিশ্বাসটা নিয়েই তিনি খেলতে চান।
ধন্যবাদ দিলু ভাই। নিশ্চয়ই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট ম্যাচের দিকে ক্রীড়ামোদীরা তাকিয়ে থাকবেন। আমরা এবারে নজর দিতে চাই দুবাইতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যেকার যে টেস্ট ম্যাচে পাকিস্তান জয়ী হলো বিশাল ব্যবধানে, 1 ইনিংস এবং 16 রানে। পাকিস্তান প্রথম ইনিংসে 5 উইকেটের বিনিময়ে 418 রান করেছিল এবং এই টেস্টে জয়ের মাধ্যমে 3 টেস্টের সিরিজে 1-1 সমতা চলে এসছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যেকার। আমরা দেখলাম যে পাকিস্তানের 418 রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করল 90, দ্বিতীয় ইনিংসে করল 312। দ্বিতীয় ইনিংসে তারা চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। পাকিস্তানের অনেকেরই হয়তো মনে আছে পাকিস্তানের প্রথম ইনিংসে হারিস সোহেল 147 রান করলেন, বাবর আজম 127 রান করলেন এবং এই দুইজন ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিং কিন্তু তাদেরকে নিষ্প্রভ করে দিয়ে যেই বোলার ইয়াসির শাহ লেগ স্পিন করে যে একটা ইতিহাস রচনা করলেন সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 90 রানে অল আউট হয়ে গিয়েছিল, মাত্র 12 ওভার 3 বল করে ইয়াসির শাহ 8টি উইকেট তুলে নেন 41 রান দিয়ে। দ্বিতীয় ইনিংসে আবার তিনি আঘাত হানেন, 44 ওভার 5 বল করলেন, 6টি উইকেট নিলেন 143 রান দিয়ে, অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে তিনি 14টি উইকেট নিলেন। ইয়াসির শাহর এই রেকর্ড সম্পর্কে দিলু ভাই আপনি কিছু বলবেন?
হ্যাঁ ঠিক তাই, কারণ ইয়াসির শাহ ম্যাচের পর বলেছিলেন যে এই উইকেটটা প্রথম টেস্টে তারা হেরে যাওয়ার পর তার নিজেরও খারাপ লেগেছিল, 4 রানে হেরে গিয়েছিল পাকিস্তান এবং তিনিও কিন্তু ভালো বোলিং করতে পারেননি, আর এই উইকেটটা তাকে বাড়তি সাহায্য করেছে, বলটা অনেকটা টার্ন নিচ্ছিল এবং তিনি যে স্পেলটা করেছেন, তিনি বলেছেন তার জীবনের সেরা স্পেল, এবং ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ তিনি বলেছেন যে তিনি যতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছেন এত ভালো বোলিং তিনি দেখেননি, এবং রমিজ রাজার প্রশ্নের উত্তরে তিনি কিন্তু বললেন যে একটা বিরল রেকর্ড ইকুয়াল করেছে যে ইমরান খান পাকিস্তানের হয়ে 1 টেস্ট ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেই রেকর্ডটা ইকুয়াল করেছেন
1982 সালে এই রেকর্ড হয়েছিল লাহোরে।
হ্যাঁ, ইয়াসির শাহ বললেন যে সেই ইমরানের টেস্ট রেকর্ডের কথাটা তিনি কালই শুনেছিলেন যে ইমরানের রেকর্ডটা করতে হলে তাকে 6 উইকেট পেতে হবে, সে কাজটা তিনি কালকেই 2 উইকেট নিয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, এবং কালকে যখন তিনি 2 উইকেট নিলেন পাকিস্তানি বোলারদের মধ্যে তিনি একদিনে 10 টেস্ট 1 উইকেট নেওয়ার বিরল রেকর্ডটা করেছিলেন, যে এটা এর আগে ছিল ইনতেখাব আলমের ছিল 9 উইকেট, আব্দুল কাদিরের ছিল 9 উইকেট এবং একদিনে সর্বোচ্চ 9 উইকেট নেওয়া রেকর্ড, এবং ইয়াসির শাহ সেইটা 10 উইকেট নিয়েছেন 2 ইনিংস মিলিয়ে, যদিও অনিল কুম্বলে পাকিস্তানের বিরুদ্ধে 1 ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন,
ধন্যবাদ,
তো সেটা ইয়াসির শাহ ইকুয়াল করেছিলেন 2 ইনিংস মিলিয়ে। সম্ভবতই ইয়াসির শাহ খুবই উৎফুল্ল এবং তিনি বলেছেন,
ধন্যবাদ দিলু ভাই,
8 উইকেট নেওয়ার পর তার মনোবলটা খুবই ফিরে পেয়েছিলেন এবং
চমৎকার দিলু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের খেলার খবর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
জি, রুশ বাহিনী ইউক্রেনের 3 নৌযান ও তার নাবিকদের কৃষ্ণসাগরে আটক করবার পর ইউক্রেন যে সামরিক শাসন বলবতের সিদ্ধান্ত নেয়, আজ মঙ্গলবার রাশিয়া বলেছে তাতে করে ইউক্রেনের পূর্বাঞ্চলের সহিংস পরিস্থিতি আরও বেশি করে ঝলসিয়ে উঠতে পারে। ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসংযত কোনো পদক্ষেপ না নেবার কথা বলে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে টেলিফোন করে তিনি তাঁর আশঙ্কার কথা ব্যক্ত করেন এবং ইউক্রেনকে হঠোখারি কিছু না করবার পরামর্শ দেবার জন্য তাকে তিনি অনুরোধ জানান। ইতিমধ্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি ইউক্রেনের সার্বভৌমত্বের উদগ্র লঙ্ঘনের জন্য রাশিয়ার প্রতি ধিক্কার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার রাতে রাজনৈতিক সমর্থকদের এক সমাবেশে বলেছেন, আমেরিকা মহাদেশের মধ্যাঞ্চল থেকে আগত অভিবাসন প্রত্যাশীদের যে কাফেলা যুক্তরাষ্ট্রে ঢোকবার অভিপ্রায় এগিয়ে আসছে, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অভিমুখে তাদেরকে এদেশে ঢুকতে দেবার কোনো ইচ্ছে তাঁর প্রশাসনের নেই। ট্রাম্প এও দাবি করেছেন যে 3 সীমান্ত প্রহরী খুবই খারাপভাবে জখম হয়েছেন, ইট পাথরের চোট লেগেছে তাঁদের গায়ে। এর আগে সোমবার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনেন বলেছিলেন যে 4 সীমান্ত প্রহরীর গায়ে ইট পাথর লেগেছে, তবে প্রতিরক্ষা বর্ম পরা ছিলেন বলে গুরুতর কোনো আঘাত লাগেনি তাঁদের। ট্রাম্প নির্বাচনী প্রচারণা কর্মকাণ্ডের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফার্ট মিথ্যাচার করে যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলী পক্ষের সঙ্গে তাঁর ফরিয়াদি অঙ্গীকার লঙ্ঘন করেছেন, সোমবার দিন শেষে অভিযোগ এনেছেন বিশেষ অভিশংসক রবার্ট মোরারের দফতর। বিবিধ আর্থিক অপরাধ সংগঠনের দায়ে তার যখন কিনা 10 বছর পর্যন্ত কারাবাস হতে পারে, এমতাবস্থায় তিনি 2016 নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ট্রাম্প নির্বাচনী প্রচারণা কর্মসূচির সঙ্গে তার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে পরিচালিত তদন্তানুসন্ধান কর্মসূচির সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। পুরোপুরি সত্যনিষ্ঠ পরিপূর্ণ এবং সঠিকভাবে জবাবদানে সহযোগিতার বিনিময়ে ম্যানাফোর্টের বিরুদ্ধে আনিত কিছু কিছু অভিযোগ রদ করে দেয়া হয় এবং তাতে করে অভিশংসকেরা হয়তোবা তাঁর জন্য লঘুতর কিছু দণ্ডবিধানের জন্য বলতেন, কিন্তু বিশেষ অভিশংসকের দফতর এখন বলছে ম্যানাফোর্ট অঙ্গীকার ভঙ্গ করেছেন, আইন লঙ্ঘন করেছেন তিনি। আমেরিকান আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র বাহিনীর 3 সৈনিক নিহত হয়েছেন, অপর 3 সৈনিক জখম হয়েছেন বিক্ষুব্ধ মধ্যাঞ্চলবর্তী গাজনি শহরে আফগানিস্তানের হাতুড়ে প্রকৃতির এক বোমার বিস্ফোরণে। এ বিস্ফোরণে আমেরিকান এক কন্ট্রাক্টরও জখম হয়েছেন। কাবুল থেকে জারি করা সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়, আহত সৈনিকেরা এবং ওই কন্ট্রাক্টর এখন চিকিৎসাধীন রয়েছেন, এছাড়া বিস্তারিত আর কিছু বলা হয়নি, তবে তালেবানরা ওই বিস্ফোরণের দায়দায়িত্ব দাবি করেছে। ব্রিটিশ এবং ওলন্দাজ নিয়ন্ত্রকেরা তড়িৎ ভাড়ার মোটরযান উবার কোম্পানিকে $12 লক্ষ পরিমাণ অর্থ জরিমানা করেছে, বলেছে তাদের যে নিরাপত্তা সুরক্ষা বন্দোবস্ত তাতে ব্যক্তিবিশেষের তথ্য পরিসংখ্যানের যথোপযুক্ত ঝুঁকি অপসারণের ব্যবস্থা নেই সাইবার হামলার প্রতিনিবৃত্তকরণ লক্ষ্যে। এ জরিমানা 2016 উবার ডেটা হ্যাকিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, যাতে কিনা প্রায় 3 কোটি 20 লক্ষ ব্যবহারকারীর তথ্য পরিসংখ্যান ডাউনলোড করা হয়েছিল হ্যাকারদের তরফ থেকে। এর মধ্যে ব্রিটেনের ছিল 2 কোটি 70 লক্ষ ব্যবহারকারী। জি,
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, আমাদের ফেসবুক তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ, প্রকৌশলী আমাদের সাথে ছিলেন, এবং সেই সাথে আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে সবার কাছ থেকে বিদায় চাইছি, ভালো থাকবেন আশা করি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.